শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শুভ সন্ধ্যা, আমি তাহিরা কিবরিয়া, সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়েই শুরু করছি আজকের বাংলা অনুষ্ঠান। বাংলাদেশ এবং ভারতে বুধবার রাত এবং এখানে ওয়াশিংটনে বুধবার দুপুর। আমাদের আজকের অনুষ্ঠানে রয়েছে নুসরাত হত্যা প্রসঙ্গে মতিউর রহমান চৌধুরীর বক্তব্য।
নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার মতো আর কোনো হত্যাকাণ্ড দেখতে চায় না জাতিসংঘ।
নৌ পরিবহন শ্রমিক ধর্মঘট প্রত্যাহার প্রসঙ্গে জহুরুল আলমের রিপোর্ট।
অনির্দিষ্টকালে নৌ ধর্মঘট স্থগিত করেছে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন।
ভারতের লোকসভা নির্বাচন নিয়ে দীপঙ্কর চক্রবর্তীর রিপোর্ট।
তামিলনাড়ুর ভেলোরের পরে আজ আবার আন্দিপাত্তিতে ভোটের আগের দিন বিপুল পরিমাণ নগদ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে।
আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে নিয়মিত পরিবেশনায় হ্যালো ওয়াশিংটন, আজকের বিষয় মাদ্রাসা এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নৈতিক অবক্ষয় বর্তমান সময়ের এক বড় চ্যালেঞ্জ। তবে প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি সুগুপ্তা নসরিন কুইন। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন নোটর ডাম ক্যাথিড্রাল পাঁচ বছরের মধ্যে পুনর্নির্মাণ করার উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্য ব্যক্ত করেছেন। ওদিকে কর্মী ও বিশেষজ্ঞরা খতিয়ে দেখছেন ব্যাপক অগ্নিকাণ্ডে নোটরডাম ক্যাথিড্রালের কাঠামোর স্থিতিশীলতা ও ক্যাথিড্রালের ক্ষয়ক্ষতির ব্যাপকতা। মঙ্গলবার রাতে দেশব্যাপী জনগণের উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি ওই প্রস্তাব দেন। তিনি বলেন আরও সুন্দর করে ওই গির্জা পুনর্নির্মাণ করা হবে। বুধবার মন্ত্রী পরিষদের বৈঠকে নোটরডাম ক্যাথিড্রাল পুনর্নির্মাণ ও অর্থায়ন বিষয়টি নিয়ে ম্যাক্রন আলোচনা করবেন। ইতিমধ্যে বিত্তশীল ফরাসি নাগরিক ও ব্যবসায়ীরা প্রায় $80 কোটি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। প্রধানমন্ত্রী এদুয়ার্দ ফেলিপে বুধবার ঘোষণা করেন যে ক্যাথিড্রালের চূড়া পুনর্নির্মাণের জন্য আন্তর্জাতিক প্রতিযোগিতার ব্যবস্থা হবে। ব্যাপক অগ্নিকাণ্ডে গির্জার ছাদ ধসে পড়ে এবং চূড়া ধ্বংস হয়ে যায়। তিনি বলেন নতুন নকশার জন্য বিশ্বের স্থপতিদের আমন্ত্রণ জানানো হবে। সুদানের সামরিক বাহিনীর সাবেক প্রেসিডেন্ট ওমর আল বাশিরকে ক্ষমতাচ্যুত করার ও গৃহবন্দী রাখার পাঁচ দিন পর তাকে রাজধানীতে একটি কারাগারে সরিয়ে নিয়ে গেছে। ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টের আত্মীয়রা বলছেন 75 বছর বয়স্ক বশিরকে মঙ্গলবার খার্তুমের কোবার কারাগারে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে কঠোর নিরাপত্তার মধ্যে আটক রাখা হয়েছে। গত বৃহস্পতিবার সেনাবাহিনী সামরিক অভ্যুত্থানের মাধ্যমে তাকে ক্ষমতাচ্যুত করে। এরপর তাকে আর প্রকাশ্যে দেখা যায়নি। খাদ্য ও জ্বালানির উচ্চ মূল্যের দরুন রাস্তাঘাটে কয়েক মাস ধরে প্রতিবাদ বিক্ষোভের পর সামরিক অভ্যুত্থান হয়। খার্তুমে সেনাবাহিনীর প্রধান কার্যালয়ের বাইরে হাজার হাজার বিক্ষোভকারী অবস্থান ধর্মঘট করছে। তারা বেসামরিক অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠার দাবি জানাচ্ছে। গত সপ্তাহে সামরিক অভ্যুত্থানের নেতারা বলেছেন সামরিক পরিষদ 2 বছর দেশ শাসন করবে। সমীক্ষকরা বলছেন বুধবার ইন্দোনেশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনে প্রেসিডেন্ট জোকো উইডোডো এগিয়ে আছেন। পোলিং বুথে নেওয়া জনমত সমীক্ষায় দেখা যাচ্ছে প্রতিদ্বন্দ্বী প্রবাও সুবিয়ান্তো থেকে উইডোডো 10 পয়েন্টে এগিয়ে আছেন। ইন্দোনেশিয়ান নির্বাচন কমিশন আগামী মাসে সরকারিভাবে ফলাফল ঘোষণা করবে। বাংলাদেশে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি মিয়া সেপ্পো বলেছেন ফেনীর সেনাগাজীতে মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার মতো আর কোনো হত্যাকাণ্ড দেখতে চায় না জাতিসংঘ। বুধবার ইউএনএফপির স্টেট অফ ওয়ার্ল্ড পপুলেশন 2019 রিপোর্ট প্রকাশ অনুষ্ঠানে তিনি ওই মন্তব্য করেছেন। ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
নুসরাতের জন্য ন্যায় বিচারের আহ্বান সকল বাংলাদেশের সঙ্গে একাত্মতা প্রকাশ করে জাতিসংঘ প্রতিনিধি বলেন যৌন হয়রানি ও হামলা থেকে নারীদের রক্ষা করতে হবে। তিনি বলেন যখন প্রতিরোধ ব্যর্থ হয় তখন অবশ্যই অপরাধীদের দোষী সাব্যস্ত করতে হবে। ওদিকে নুসরাত জাহান রাফিকে গায়ে আগুন দিয়ে হত্যার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চেয়ে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছে। এই একই সঙ্গে এই ঘটনায় জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচারের আওতা আনতে মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে হস্তান্তরের নির্দেশও চাওয়া হয়েছে এই রিটে। হাইকোর্টের আইনজীবী ডক্টর ইউনুস আলী আকন্দ এই রিটটি দায়ের করেন। রাফি হত্যার সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগে আটক কামরুন নাহার মনিকে 5 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকায় এক অনুষ্ঠানে বলেন, নুসরাতের মতো শিশুদের নিরাপত্তা দিতে আমরা রাজনীতিবিদরা ব্যর্থ হয়েছি। তিনি বলেন, শিশুরা এখন কুশিক্ষা ও অপসংস্কৃতির রোষানলে আবদ্ধ। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন দাবি পূরণের আশ্বাস পেয়ে সারা দেশব্যাপী চলা তাদের অনির্দিষ্টকালে নৌ ধর্মঘট স্থগিত করেছে। ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট।
শ্রমিক, মালিক এবং সরকারের প্রতিনিধিদের মধ্যে মঙ্গলবার গভীর রাত পর্যন্ত দীর্ঘ আলোচনা শেষে ঐক্যমতের ভিত্তিতে ফেডারেশন ধর্মঘট স্থগিত করার ঘোষণা দিয়েছে বলে সরকারের শ্রম অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। নৌযান শ্রমিকদের জন্য 2016 সালের ঘোষিত বেতন কাঠামোর পূর্ণ বাস্তবায়ন, নৌপথে সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধ করা, নদীর নাব্যতা রক্ষাসহ 11 দফা দাবি আদায়ের জন্য নৌযান শ্রমিক ফেডারেশনের ডাকে মঙ্গলবার প্রথম প্রহর থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ফলে সারা দেশে নৌপথে সকল ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শ্রমিকদের 11 দফা দাবির প্রথম 7টি 45 কর্মদিবসের মধ্যে ত্রিপক্ষীয় আলোচনার মাধ্যমে সমাধান করা হবে এবং বাকি 4টি দাবির সমাধানের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অনুরোধ জানানো হবে। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
আপনারা ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত বাংলা অনুষ্ঠান শুনছেন।
ভারতে আগামীকাল 18 এপ্রিল 12টি রাজ্য এবং 1টি কেন্দ্রশাসিত অঞ্চলের 96টি কেন্দ্রে দ্বিতীয় দফার লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
ভোট হবে তামিলনাড়ুর 38টি আসনে, কর্ণাটকে 14টি কেন্দ্রে, মহারাষ্ট্রের 10টি, উত্তরপ্রদেশের 8টি, অসম, বিহার এবং ওড়িশায় যথাক্রমে 5টি আসনে নির্বাচন। এছাড়া ছত্তিশগড় এবং পশ্চিমবঙ্গে 3টি, জম্মু এবং কাশ্মীরে 2টি, 1টি করে আসনে ভোট হবে মণিপুর, ত্রিপুরা এবং পুদুচেরিতে। এর পাশাপাশি ওড়িশা বিধানসভার 35টি আসনের নির্বাচন আগামীকাল 18 এপ্রিল। প্রসঙ্গত বলা যেতে পারে, আগামীকাল বৃহস্পতিবার 17 লোকসভা নির্বাচনের দ্বিতীয় পর্যায়ের ভোট গ্রহণে ভাগ্য নির্ধারণ হবে কেন্দ্রীয় মন্ত্রী জুয়েল ওরাও, সদানন্দ গৌড়া এবং পন রাধাকৃষ্ণনের। এছাড়া প্রাক্তন প্রধানমন্ত্রী দেবেগৌড়া, কংগ্রেস নেতা বীরাপ্পা মৈলি এবং রাজবাবরের ভাগ্য নির্ধারণ হবে। পাশাপাশি ভোট হবে ন্যাশনাল কনফারেন্সের সভাপতি ফারুক আবদুল্লাহ, বিজেপির হেমা মালিনী এবং ডিএমকের দয়ানিধি মারান, এ রাজা এবং কনিমাঝির মতো হেভিওয়েট প্রার্থীদের কেন্দ্রে। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
ভারতের তামিলনাড়ুর আন্দিপাত্তিতে ভোটের আগের দিন বিপুল পরিমাণ নগদ টাকা বাজেয়াপ্ত করেছে আয়কর দফতর। কলকাতা থেকে দীপঙ্কর চক্রবর্তীর রিপোর্ট।
আগামীকাল 18 এপ্রিল তামিলনাড়ুর কয়েকটি লোকসভা ও বিধানসভা কেন্দ্রের সঙ্গে সারা দেশে দ্বিতীয় দফার ভোট। ভোটে টাকার লেনদেন আর টাকা দিয়ে ভোট কেনা বন্ধ করতে নির্বাচন কমিশন যতই চেষ্টা করুক, তামিলনাড়ুতে সেই ট্র্যাডিশন সমানে চলেছে। ভেলোর লোকসভা কেন্দ্রের দাবির মুন্নেত্রা কাজাঘম ডিএমকে প্রার্থীর বাড়ি ও অফিসে হানা দিয়ে 11 কোটি টাকা উদ্ধারের পর গতকাল অভূতপূর্বভাবে ওই কেন্দ্রের ভোটই বাতিল করে দেওয়া হয়েছে। এদিকে আজই আন্দিপাত্তি বিধানসভা কেন্দ্রের আম্মা মাক্কাল মুন্নেত্রা কাজাঘম AMMK পার্টির অফিস থেকে আয়কর দপ্তর নগদ 1.5 কোটি টাকা পেয়েছে। ওই এলাকার ভোটারদের নাম লেখা 1,000 খামে মাথাপিছু 300 টাকা করে রাখা ছিল। সেই টাকা বাজেয়াপ্ত করতে গেলে পার্টির কর্মীরা বাধা দেয়, পুলিশকে শূন্যে গুলি ছুড়ে তাদের হটাতে হয়েছে। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন আমেরিকান নাগরিকদের বিদেশি কোম্পানি ও ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করার অনুমতি দিচ্ছে। বহু দশক আগে কিউবার তদানীন্তন নেতা ফিদেল কাস্ট্রোর সরকার যাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে সেই আমেরিকান নাগরিকরা মামলা করতে পারবেন। আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বুধবার ঘোষণা করেন যে 1996 সালে যে আইন বলবৎ করা হয়েছিল তা তুলে নেওয়া হবে। এর ফলে এই প্রথমবারের মতো এ ধরনের মামলা করা যাবে। কিউবা বিদেশি বিনিয়োগে যে উৎসাহ দিচ্ছিল এই সিদ্ধান্তের ফলে সম্ভবত ওই প্রচেষ্টা বিঘ্নিত হবে। আমেরিকার ওই পদক্ষেপ হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্প ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপসারণ করার যে ব্যাপক অভিযান চালাচ্ছেন তারই একটা অংশ। আইভরি কোস্টের কোকো শিল্পে মহিলাদের সাহায্য করার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কন্যা ও হোয়াইট হাউসের শীর্ষ উপদেষ্টা ইভাঙ্কা ট্রাম্প $20,00,000 দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। আজোপে শহরে কায়াত সমবায় সংগঠনে বুধবার ভাষণ দেওয়ার সময় ইভাঙ্কা ট্রাম্প বলেন, ওই $20,00,000 সঞ্চয় সমিতিগুলোকে দেয়া হবে। সঞ্চয় সমিতিগুলো থেকে মহিলা ব্যবসায়ীরা পুঁজি সংগ্রহ করেন। USAID এবং বেসরকারি কিছু চকলেট কোম্পানি ওই অর্থ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। নারীর ক্ষমতায়ন সংক্রান্ত চার দিনের আফ্রিকা সফরের একটা অংশ হিসেবে ইভাঙ্কা ট্রাম্প কোকো খামার পরিদর্শন করেন। বিশ্ব সংবাদ আপাতত শেষ হলো।
ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে আমাদের অনুষ্ঠান প্রচারিত হয় মিডিয়াম ওয়েভে 190 মিটারে 1575 কিলোহার্টজে, এবং অনুষ্ঠানটি আপনারা দেখতে পাবেন ফেসবুকেও।
হ্যালো,
আর এখন শুরু হচ্ছে আমাদের নিয়মিত সাপ্তাহিক অনুষ্ঠান কলিন শো হ্যালো ওয়াশিংটন। আজকের বিষয় মাদ্রাসা এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নৈতিক অবক্ষয়, বর্তমান সময়ের এক বড় চ্যালেঞ্জ। সঞ্চালন করছেন আনিস আহমেদ।
ধন্যবাদ তাহিরা কিবরিয়া। শ্রোতারা যেমনটি শুনলেন যে আজ আমাদের এই কলিন শোর বিষয় হচ্ছে মাদ্রাসা এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নৈতিক অবক্ষয়, বর্তমান সময়ের এক বড় চ্যালেঞ্জ। আমাদের অতিথি প্যানেলে আজ রয়েছেন ঢাকা থেকে অ্যাডভোকেট ও নারী সক্রিয়বাদী অ্যাডভোকেট দিলরুবা শারমিন। দিলরুবা শারমিন, আপনাকে স্বাগতম জানাচ্ছি।
জি, আপনাকেও।
রয়েছেন ঢাকা থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুর রশিদ। ডক্টর মোহাম্মদ আব্দুর রশিদ, আপনাকে স্বাগতম। আরও রয়েছেন টরন্টো থেকে মুসলিমস রিফর্ম মুভমেন্টের প্রতিষ্ঠাতা সদস্য এবং কোরআনের আলোকে শরিয়া আইন পর্যবেক্ষক জনাব হাসান মাহমুদ। জনাব হাসান মাহমুদ, আপনাকে স্বাগতম। শ্রোতারা যারা প্রশ্ন করতে চান তারা অনুষ্ঠান চলার সময় আমাদের এই নম্বরে ফোন করুন, 2026193062। ভিওএ বাংলার ফেসবুকেও আপনারা প্রশ্ন পাঠাতে পারেন। আমরা সকলেই জানি যে অতি সম্প্রতি ফেনীর সোনাগাজী মাদ্রাসায় যৌন নিপীড়নের শিকার নুসরাত জাহান রাফিকে প্রতিবাদ করার অপরাধে পুড়িয়ে হত্যা করা হলো। এই নির্মম হত্যাকাণ্ড ধর্মশিক্ষার এই প্রতিষ্ঠানটিকে কলুষিত করল। কিন্তু কেবল ইসলাম নয়, অন্যান্য ধর্ম প্রতিষ্ঠানগুলোতেও এই ধরনের ঘটনার কথা আমরা জানি, আমরা শুনেছি। কাশীর মতো পবিত্র স্থানেও আমরা সেবাদাসীদের কথা শুনেছি। গির্জার যাজকদের সমকামিতা প্রায় সর্বজনবিদিত হয়ে উঠেছে। আর শুধু ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের কথাই বা বলি কেন, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো এ ধরনের ঘটনা ঘটে থাকছে। ঢাকার একটি অভিজাত কলেজের ছাত্রী যৌন নির্যাতনের শিকার হয়েছিল বলে অভিযোগ আছে এক বছরেরও কম সময় আগে। তো আজকের আলোচনায় আমরা এই চ্যালেঞ্জের স্বরূপ এবং চ্যালেঞ্জ মোকাবিলার সম্ভাব্য উপায় নিয়ে কথা বলবো, আপনাদের জিজ্ঞাসা আর আমাদের জবাবের মধ্য দিয়ে। আজকের প্রথম প্রশ্নকর্তা হচ্ছেন তাসনিম আফিফা। হ্যালো।
হ্যালো, সবাইকে শুভেচ্ছা। আমি তাসনিম আফিফা বলছি ঢাকা বাংলাদেশ থেকে। আমরা জানি যে ইসলাম ধর্ম শান্তির ধর্ম, এবং ইসলাম ধর্মের পাশাপাশি অন্যান্য ধর্মেরও মূল বাণী হিসেবে মানুষের মধ্যে শান্তি এবং সম্প্রীতি বজায় রাখার কথাই বলা হয়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রছাত্রীরা নানাভাবে তাদের শিক্ষকদের দ্বারা শারীরিক এবং মানসিকভাবে নির্যাতিত হচ্ছেন। আমরা এটাও দেখতে পাচ্ছি যে সমকামিতা, যেটি ইসলামের দৃষ্টিতে মহাপাপ হিসেবে বিবেচিত, ছোট ছোট ছেলেরা সেই সমকামিতার শিকার হচ্ছে মাদ্রাসায়। এছাড়াও তাদেরকে মাদ্রাসার শিক্ষকরা অমানবিক ভাবে পেটায়, যেটা আমরা অনেক খবরে দেখতে পাই। একটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে সেটি কতখানি গ্রহণযোগ্য? এবং আমি আরো একটি বিষয় যুক্ত করতে চাই যে আমাদের দেশে অনেকেই মূলত যৌন নিপীড়নের জন্য মেয়েদের পোশাককেই দায়ী করে থাকেন, কিন্তু মাদ্রাসার মেয়েরা তারা তো পর্দার ভেতরেই চলাফেরা করেন। এই পর্দার ভেতর চলাফেরা করার পরও তারা কেন নিরাপদ নয়? আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
অনেক ধন্যবাদ তাসনিম আফিফা আপনাকেও। আমি প্রথমেই যাচ্ছি অধ্যাপক মোহাম্মদ আব্দুর রশিদের কাছে। হ্যালো অধ্যাপক মোহাম্মদ আব্দুর রশিদ। আপনি শুনতে পাচ্ছেন?
জি শুনতে পাচ্ছি।
হ্যাঁ, এই প্রশ্নের জবাব জন্য আপনার কাছে গেছি।
ধন্যবাদ। আসলে এই কথাগুলো উনি বললেন, আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। এই কথাগুলো কিন্তু আমাদের সকলের, একটি ধর্মীয় প্রতিষ্ঠান যেখানে মানুষের পবিত্র মানসিকতা নিয়েই সেখানে চলাফেরা করেন বা সেখানে শেখানো হয় আদর্শ, চরিত্র, সতীত্ব, এগুলো সেখানে এই ধরনের ঘটনাগুলো আসলে শুধুমাত্র যে আলেম সমাজ নয়, গোটা মুসলিম জাতি, সেই সাথে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই ব্যথিত এবং লজ্জিত। কারণ ধর্মীয় প্রতিষ্ঠানে এই ধরনের যৌন নিপীড়ন, এবং উনি যে কথাটি বললেন যে সমকামিতা, এ ধরনের কোনো কিছুই গ্রহণযোগ্য নয়। দেখুন, পাপটি যে করেছে সে অন্যায় করেছে, এবং এটি জঘন্য অন্যায়, যেটি শাস্তিযোগ্য শুধু নয়, কঠোর শাস্তিযোগ্য। কিন্তু তার মানে এটি নয় যে এটি কেউ সমর্থন করবেন। মাদ্রাসাগুলো এবং এখানে যারা আছেন কেউ কিন্তু সমর্থন করছেন না। এটি আসলে আমাদের সকলকে লজ্জিত করছে, এবং আমাদের যে ধর্মীয় অনুভূতি সেগুলো আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, মানুষের কাছে লজ্জিত হচ্ছি। এটি বলবার কোনো কারণ নেই যে এটি কেউ সাপোর্ট করবেন। অতএব এটি ওনার সাথে আমরাও একমত। আর বিশেষ করে আমার মনে হচ্ছে যে এখানে সরকারের একটি নজরদারি সেটি দরকার। এবং আমি একটি কথা বলতে চাই যে সর্বত্র সরকারের একটি আদেশ আছে যে সর্বত্র যৌন নিপীড়ন সংক্রান্ত একটি কমিটি থাকবে প্রতিটি প্রতিষ্ঠানে, যাতে করে সেটি গোপনে তাদের কাছে এই অভিযোগ দেওয়া যায়, এবং তারা একেবারে স্বাধীনভাবে এটি চিন্তা করবেন, দেখবেন, তদন্ত করবেন, তারপরে যথাযথ ব্যবস্থা নেবেন সরকার থেকে। কিন্তু সেটি বলা আছে। এখন এই কথাগুলো বা এই আদেশগুলো বা এই নিয়মগুলো যদি কেউ ফলো না করেন, তা সে আরো একটি পাপ করলো। কারণ মানুষ তো পাপের প্রতি আগ্রহী হতে পারে, কিন্তু সেটা আমাদেরকে ঠেকাতে হবে। অর্থাৎ যেই করুক পাপ, পাপই সেটি কখনোই সমর্থনযোগ্য নয়। এগুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসা উচিত, এবং এগুলো দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত
অবশ্যই। তার প্রশ্নের, তাসনিম আফিফার প্রশ্নের আরেকটি অংশ ছিল, সেই অংশের জন্য আমি অ্যাডভোকেট শারমিনের কাছে যাচ্ছি। তার প্রশ্নের ওই অংশটিতে বলা হয়েছিল যে অনেক সময় এটা বলা হয় যে মেয়েরা যেরকম পোশাক আশাক পরে তার কারণে হয়তো এরকম ঘটনা ঘটে যেতে পারে, কিন্তু দেখা যাচ্ছে যে এই মেয়েটি নুসরাত এবং ওই প্রতিষ্ঠানে যারা মেয়েরা পড়াশোনা করছে সেই মাদ্রাসায় সকলেই প্রায় পর্দানসীন, পুরোপুরি বোরখা পড়েছিল, মুখ পর্যন্ত দেখা যাচ্ছিল না। তাহলে এই যুক্তিটা কতটুকু খাটে যে পোশাকের উপরই কেবলমাত্র নির্ভর করছে এই যৌন নিপীড়ন? অ্যাডভোকেট দিলরুবা শারমিন, হ্যালো, অ্যাডভোকেট দিলরুবা শারমিন, না কিচ্ছু শোনা যাচ্ছে না আপনার কথা। হ্যালো, আরেকটু জোরে বলুন। আচ্ছা, আমরা আপনার কাছে বোধ হয় পরে ফিরে আসবো, টেলিফোন লাইনে গণ্ডগোল হচ্ছে। আমরা তাহলে হাসান মাহমুদ সাহেব, আপনি একটু আলোকপাত করুন বিষয়টির উপর।
আমরা সামগ্রিকভাবে একটা বিচারহীনতার অপসংস্কৃতির মধ্যে ডুবে গেছি। আর এই এই ঘটনাটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এই মাফিয়া, অসংখ্য মাফিয়া চক্র সারা দেশকে গ্রাস করেছে, শিক্ষাঙ্গন সহ। তার মধ্যে আছেন অপরাধী, তার সমর্থনে আছে পুলিশ, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং তার ক্যাডার। তো যাই হোক, জাতি এখন পরিবর্তনের জন্য সম্পূর্ণ প্রস্তুত। আমরা কিছু ভালো জিনিসকে এর মধ্যেই দেখেছি এই কয়েকদিনের মধ্যে। যেমন আমাদের কবি নির্মলেন্দু গুণ, উনি অনশন শুরু করেছেন। আইনজীবীরা ঘোষণা করেছেন গতকাল যে কেউ তারা অপরাধীর পক্ষে দাঁড়াবেন না। তারপরে সুপ্রিম কোর্ট অলরেডি পরশুদিন সার্কুলার জারি করেছে যে এরপরে নারী ও শিশু নির্যাতনের জবানবন্দি নেবেন মহিলা ম্যাজিস্ট্রেট। এটা একটা বড় পদক্ষেপ। ওসি মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে অলরেডি মামলা হয়েছে। তো এগুলো হচ্ছে পজিটিভ পদক্ষেপ। আমি খুব সংক্ষেপে, যেহেতু সাক্ষাৎকারের প্রত্যেকটি সেকেন্ড ইম্পর্টেন্ট, আমি খুব সংক্ষেপে কয়েকটা পদ্ধতি বলবো যেগুলো ইমিডিয়েটলি করতে হবে। নাম্বার ওয়ান, ধর্ষণের আলাদা ট্রাইব্যুনাল করতে হবে। এই দাবিতে পদশোভাযাত্রা হয়েছে ঢাকায়। এবং আমি বলছি আলাদা ইনভেস্টিগেশন কমিটিও করতে হবে, তার মধ্যে মহিলা ম্যাজিস্ট্রেট থাকবেন, তার মধ্যে আলেম থাকবেন, কেননা মাদ্রাসা একটা অত্যন্ত স্পর্শকাতর এবং সংবেদনশীল জায়গা। আর করতে হবে কি, অভিযোগ এই ইনভেস্টিগেশন কমিটির কাছে অভিযোগ করার ব্যবস্থা করতে হবে অনলাইন, এবং সেটা কপি যাবে প্রধানমন্ত্রীর কাছে, স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে। এটা বানানো আমাদের আইটি ডিপার্টমেন্টের জন্য কিছুই নয়। এটা যদি থাকতো তাহলে নুসরাতকে ওই ওসির কাছে যেতে হতো না, সে অনলাইনেই এটা করতে পারত। এটা খুব দরকার। নাম্বার টু, ধর্ষণ প্রমাণিত হলে তার শাস্তি একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড, এটা পাশ করে এটাকে কার্যকর করে জাতিকে দেখাতে হবে। নাম্বার থ্রি, কোন শিক্ষক কোন ছাত্র বা ছাত্রীকে একা সাক্ষাৎ করতে ডাকতে পারবেন না, এটা আইন করতে হবে। নাম্বার ফোর, আমাদের যেমন ভ্রাম্যমান আদালত আছে, ঝটিকা সফর করে এবং অনেক অনেক অপরাধ ধরেছে, হাসপাতালে ধরেছে, হোটেলে ধরেছে, ঠিক সেই রকম ঝটিকা পরিদর্শনের জন্য, শিক্ষাঙ্গনে ঝটিকা পরিদর্শনের জন্য ভ্রাম্যমান পরিদর্শক কমিটি করতে হবে, তার মধ্যে আলেম থাকতে হবে, কেননা মাদ্রাসা অত্যন্ত সংবেদনশীল জায়গা। আর মাদ্রাসার ভেতরের অনিয়মটা অত্যন্ত শৈল্পিক ভাবে শাহাদাত রাসেল তুলে ধরেছেন তার কালার অফ চাইল্ডহুড নামে ছোট্ট একটা মুভিতে, যেটা আটলান্টায় ফিল্ম ফেস্টিভ্যালে ফার্স্ট প্রাইজ পেয়েছিল। এইরকম মুভি জনগণকে দেখাতে হবে, আরো বানাতে হবে, গণসচেতনতা সৃষ্টি করতে হবে। মাদ্রাসায় কিছু হলে আলেম সমাজ শুধু বক্তৃতা বিবৃতি দিলে হবে না, সেই জায়গায় ছুটে যেতে হবে, যাতে মানুষ মনোবল পায় এবং সেই অপরাধীরা তাদের মনোবল ভেঙে যায়।
আমরা আবার আপনার কাছে ফিরে
আসছি। দরকারি জায়গায় এবং বিশেষ করে মাদ্রাসার হোস্টেল গুলোতে সিসি ক্যামেরা বসাতে হবে।
জি, আমি হ্যাঁ, আমি এবার অ্যাডভোকেট দিলরুবা শারমিন আপনার কাছে যাচ্ছি। এই যে প্রশ্নটি তাসনিমা ফিফা করেছিলেন, যে অনেক সময় দায়ী করা হয় যে মেয়েরা কি পোশাক পরে, সেটার জন্য হয়তো এরকম অঘটন ঘটে থাকে, কিন্তু আমরা লক্ষ্য করেছি যে সোনাগাজীর মাদ্রাসার মেয়েরা সকলেই পর্দানসীন ছিল, নুসরাত নিজেও পর্দানসীন ছিল, কিন্তু তারপরেও সে যৌন নিপীড়নের শিকার হয়েছে এবং সম্ভবত অন্যান্যরাও হয়ে থাকতে পারে। তো এ ব্যাপারে আপনি কি বলবেন, পোশাক কতটুকু দায়ী এই সমস্ত যৌন নিপীড়নের পেছনে?
দেখুন, পোশাক দিয়ে যৌন নিপীড়নের জন্য দায়ী না সেটা কিন্তু আমরা সকলেই জানি, এমনকি যে নিপীড়ক সেও কিন্তু জানে। কারণ আমরা পরস্পর কয়েকটা ঘটনা, তনু থেকে শুরু করে এই নুসরাত পর্যন্ত, তারও আগে পরে যদি দেখি, তো দেখেছি যে আসলে মোটামুটি পর্দানসীন মেয়েরা এই ধরনের অসংখ্য ঘটনার সম্মুখীন হয়েছে। দায়ী হচ্ছে আসলে মানসিকতা, অন্য কিছু না, এটা হচ্ছে সম্পূর্ণ মানসিক ব্যাপার। যে মানে কি বলবো, একটা নোংরা মানসিকতা, বিকৃত মানসিকতা, যে একটা মেয়েকে সবসময় বিচার বিবেচনা করা হচ্ছে তার শারীরিক অবকাঠামো দিয়ে, তখনও তাকে মনে করা হচ্ছে না সে একজন মানুষ, এবং তার ভিতরকার যে বিষয় সেগুলো বিবেচনা করা হচ্ছে না। আমি এই ক্ষেত্রে একটু বলতে চাই যে বেশ, আমি পুলিশ ট্রেনিং করাই এবং মাঝে মাঝেই আমার পুলিশদেরকে ট্রেনিং ক্লাস নিতে হয়। ওখানে আমার সেশনটাই হচ্ছে আপনার যৌন হয়রানি। তো ওই যৌন হয়রানি নারী শিশু আইনের 10 ধারা ওইটা পড়াতে গিয়ে একে একটা টাইমারি দেই যে এই যে মেয়েগুলা যৌন হয়রানির শিকার হচ্ছে এর পিছনে কারণ কি। একটা একটা সেশনে 100 জন পুলিশ অফিসিয়াল থাকেন, তো দেখা যায় বেশিরভাগ পুলিশ অফিসিয়ালদের গ্রুপ ওয়ার্কে ব্রেনস্টর্মিং করার পর যেটা রেজাল্ট আসে সেটা হচ্ছে মেয়েদের উগ্র চলাফেরা, মেয়েদের পোশাক আশাক, মেয়েদের সাজগোজ, মেয়েদের বাইরে যাওয়া, ইসলামিক সরাসরি মোতাবেক না চলাফেরা করা। এবং এটা নিয়ে আসলে আমি ইদানিং রিসার্চ এর কাজটাও করছি যে আলটিমেটলি কি আসে। তো দেখা যাচ্ছে যে যারা আমাদের আইনে রক্ষক অথবা যারা আমাদের যাদের উপর নির্ভর করে আমরা বাইরে বের হই, যারা জনগণের সেবক, তারা আমাদের নিরাপত্তার কথা ভাবছি এভাবে যে মেয়েদের পোশাক আশাক, মেয়েদের সাজগোজ, মেয়েদের বাইরে যাওয়া, মেয়েদের চাকরি করা, মেয়েদের ইসলামী সরাসরি মোতাবেক চলাফেরা না করা, তাহলে এখন আমি কি বলবো? এই যে নুসরাত মেয়েটাকে যে মেরে ফেলা হলো, এর ক্ষেত্রে কি বলবো? এ কি ইসলামী সরাসরি মোতাবেক চলাফেরা করেনি? আমি কিভাবে বুঝাবো যে তনু তনুর শরীরের অঙ্গ প্রত্যঙ্গের কোন অংশটি দেখা যেত? হ্যাঁ, তাহলে দেখা যাচ্ছে যে আসলে মেয়েদের চলাফেরা অথবা মেয়েদের পোশাক গোজ বা মেয়েদের পোশাক আশাক কোনো কিছুই এর পিছনে কারণ না। মূল কারণটা হচ্ছে মানসিকতা, মানসিকতার বাইরে কিচ্ছু না,
বিকৃত মানসিকতা। হ্যাঁ
জি,
আমরা আবার আপনার কাছে ফিরে আসবো। একজন অত্যন্ত সুফিবাদী আলেম অত্যন্ত দুঃখ প্রকাশ করে একটা মন্তব্য দিয়েছেন এবং নুসরাতের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন, তার আত্মার শান্তি কামনা করেছেন। আসুন আমরা তার কথা শুনি।
আলহামদুলিল্লাহ, বড়ই পরিতাপের সাথে, বড়ই দুঃখের সাথে, বড়ই কষ্টের সাথে এক মাদ্রাসায় শিক্ষারত অবস্থায় নুসরাত জাহান রাফির অকালে যে মৃত্যু মুখে পতিত হলো, এর দুঃখের এর কষ্টের ভাষা প্রকাশ করার মতন ভাষা নেই। তারপরেও আল্লাহর কাছে, মহান আল্লাহর কাছে তার রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ যেন এই নিষ্পাপ মেয়েকে জান্নাতবাসী, এই নিষ্পাপ মেয়েকে শহীদের দরজায় আল্লাহ তাকে তার যে কষ্ট, তার যে জ্বালা যন্ত্রণা নিয়ে পৃথিবীর বুকে যে লেপন রেখে দিয়ে গেছে, এই লেপন মুছে দেওয়ার কোনো ভাষা নেই। তাই বলবো যে মানুষের মধ্যে শুভ পথ ও শুভ চিন্তার জাগরণের আহ্বান, এই অনাচার অন্যায়ের বিরুদ্ধে শুদ্ধির সাধনাই আমাদের সকলের কাম্য। জগৎবাসীর কাছে বাঙালি জাতি, বাংলাদেশ শান্তি সম্প্রীতির দেশ হিসাবে পরিচিত হোক। আমাদের যে সংস্কৃতি, মানুষের বিশ্বাস, ধ্যান, ধারণা, দৃষ্টিভঙ্গি, মন, মানসিকতা এবং জীবন লক্ষ্যের চেতনা সমন্বয় করে উঠে জীবনবোধ, এই তারই প্রকাশ সংস্কৃতি। এক প্রতিবেদনে মার্কিন প্রভাবশালী ম্যাগাজিন অবশ্য বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী 100 নারীর তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার 59 অবস্থানে সেই দেশে এই এক দুর্ঘটনা। মেয়েদের প্রতি সকলের শ্রদ্ধা, সম্মান, ভক্তি, বিশ্বাস, এই সংস্কৃতি গড়ে উঠুক প্রতিটি গৃহে, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে, শিক্ষা অঙ্গনে, বিশেষ করে বাবার অনুপ্রেরণায় প্রত্যেকটা মেয়ে শক্তির প্রেরণায় নিজেকে আত্মমর্যাদা সুপ্রতিষ্ঠিত আসনে প্রতিষ্ঠিত হতে পারে, এটা আমার বিশ্বাস। আর এই বিশ্বাসই হচ্ছে ইমান। সুতরাং এই ইমান একালেও শান্তি, পরকালে মুক্তির জন্যই। প্রত্যেক ধর্মের সংস্কৃতি মানব জীবনের অপরিহার্য দাবি। নুসরাত জাহান রাফি নিয়ে বলার মতন কোনো ভাষা নেই। তাই এক কথা বলবো, কোন জাতির বৈশিষ্ট্য সূচক শিল্প, সাহিত্য, বিশ্বাস ও সমাজনীতি হচ্ছে সংস্কৃতি। আমাদের আজকে যে সংস্কৃতিতে আমরা যে পাপাচারে জর্জরিত হয়েছি, দুর্নীতিতে জর্জরিত হয়েছি, এর থেকে পরিত্রাণ আমাদেরকে পেতেই হবে। তাই এই বর্বর জাহিলাতের যুগ থেকে আমরা বিশ্ব এখন শান্তি শান্তিময়, কল্যাণ কল্যাণীময়। তাই প্রত্যেকটা মেয়েদের প্রতি সকলের শ্রদ্ধা, সম্মান, ভক্তি, বিশ্বাস, এই প্রেরণা, এই অনুপ্রেরণায় যেন আমরা সকল নিবেদিত প্রাণ হয়ে বিশ্বকে মেয়েদের একটা সুন্দর আসনে বসাতে পারি, মেয়েদেরকে যেন একটা সম্মানের জায়গা বসাতে পারি, তাহলে একালেও শান্তি, পরকালেও মুক্তি, এটাই দাবি।
ধন্যবাদ। আমরা শুনছিলাম একজন সুফি আলেম আশরাফ আলীর প্রার্থনাই বলা যেতে পারে। এই সম্পর্কে অধ্যাপক মোহাম্মদ আব্দুর রশিদের কোনো মন্তব্য?
না, উনি খুবই সুন্দর বলেছেন, ওটা আমাদের সকলের কথা। তবে কিছু টেকনিক্যাল বিষয় রয়েছে, যেমন ওই মাদ্রাসায় আমাদের বাংলাদেশের আইন রয়েছে যে প্রতিটি মাদ্রাসায় 30% নারী শিক্ষক হতে হবে। এখন ওখানে ওই 30% নারী শিক্ষিকা ছিলেন কিনা, যদি থেকে থাকেন তাহলে এই নারীদের এই মেয়েদের সেখানে চলাফেরা বা তাদের পরীক্ষা সংক্রান্ত কাজগুলো তো ওরাই করবেন। এই বিষয়টি মাদ্রাসা বোর্ড অথবা শিক্ষা মন্ত্রণালয় যারা তাদের বেতন এমপিওভুক্ত করেন তারা এই বিষয়গুলো নিশ্চিত করেছিলেন কিনা, কারণ আইন রয়েছে যে 30% মহিলা শিক্ষক না হলে তাদের এমপিও হবার কথা নয়, এবং ওখানে যদি 30% মহিলা শিক্ষক থাকতেন তাহলে এই মেয়েটি তিনি মন খুলে তার অভিযোগ যথাযথভাবে বলতে পারতেন এবং একজন নারী আরেকজন নারীর ব্যথাটাও বুঝতেন। তো সে কারণে এটি বিষয়টি খতিয়ে দেখা আমার মনে হয় খুবই প্রয়োজন। আর পাশাপাশি যে কথাটি এসছে যে বোরখা বা পোশাক পরিচ্ছদ মূলত এটা নয়, ছোট্ট শিশু 3 বছরের শিশুও ধর্ষিত হয়েছে, আমরা এক নরকের যে অভিব্যক্তি সেটি মানুষ প্রকাশ করছে, তাই সে শিশুটির তো না ছোট না বড় না তার পোশাকের কোনো ব্যাপার, পোশাক তো মানুষ শরীরে পরে কিন্তু মনে থাকতে হবে পোশাক, আর সেটি হচ্ছে সচ্চরিত্র এবং সেটি হবে অন্যকে সম্মান করা, নিজের মা আছে নিজের বোন আছে সে বিষয়টাকে নিশ্চিত করা। একজন এই বিষয়টা যদি তার মনে না থাকে তাহলে সে মৌলানা হোক অথবা আলিয়া মাদ্রাসার শিক্ষক হোক অথবা একজন ধর্মীয় ব্যক্তিত্ব হোক, সে আমি বলবো যে ওই লোকটি একটি মানুষ নয়, সে কি শয়তান, এবং সে শয়তান নানান রকম পোশাকে পরিচ্ছদে পরিচয় আমাদের সামনে এসেছে। আমি কোনোভাবে মনুষ্যত্বের তার মধ্যে আছে এটি আমি মানতে রাজি না, ধর্মীয় কোনো শিক্ষার তো প্রশ্নই আছে না, সে কারণে এটি আমারও অভিব্যক্তি ওই সুফি ভদ্রলোকের সাথে আমি একাত্ম, আমি তো সম্মান জানাই শ্রদ্ধা জানাই যে এটি আমাদের মূলত মানবতাবাদী সকলেরই কথা।
জি
ধন্যবাদ।
আপনি একটা কথা বলছিলেন যে 30% যদি নারী শিক্ষক থাকতেন শিক্ষয়িত্রীরা সেখানে থাকতেন তাহলে বোধহয় কিছুটা সমাধান পাওয়া যেত। আমরা এবারকার ঘটনা দেখেছি, আমরা শিক্ষয়িত্রীর কথা জানি না কিন্তু এই ঘটনায় যারা তাকে আগুন তাদের তার গায়ে দিয়েছে তার মধ্যে অভিযোগ পাওয়া যাচ্ছে যে অন্তত 2 জন মেয়েও সম্পৃক্ত ছিল। অ্যাডভোকেট দিলরুবা শারমিন, আপনি কি মনে করেন যে এই 2 জন মেয়ে কেন তার বিরুদ্ধে যাবে?
জি দেখুন, আমি আসলে এটার সাথে মোটেই একমত না, প্রথমত আমি কোন লিঙ্গীয় বৈষম্যে যেহেতু বিশ্বাসী না তো সেই জন্য বলছি যে মহিলা মাদ্রাসাতে মহিলা 30% থাকতেই হবে, না থাকলে এইরকম ঘটনা ঘটবে এটা আমি মনে করি না। 100% যদি পুরুষ শিক্ষকও থাকে তাহলেও বা কেন ঘটবে, এটা আমার প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে আমাদের দেশের মেয়েদেরকে এখনো মাদ্রাসার আমি আলিম তার আলিম তামিল ফাজিল পড়ানোর মতো পাশ করানোর মতন ওই পর্যায়ে এখনো অত মেয়ের সৃষ্টি হয়েছে বলে আমার জানা নাই। যেহারে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা বিস্ফোরিত হয়েছে বাংলাদেশে, মনে হয় যে আজকাল স্কুল কলেজ ইউনিভার্সিটির চেয়ে মাদ্রাসার সংখ্যাই বেশি, হাতে মাঠে ঘাটে ব্যাঙের ছোটার মতন মাদ্রাসা 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 মাদ্রাসা
আর কিছু নাই।
তো আমি যেটা বলছি 30% মেয়ে শিক্ষক থাকলে ঘটনাটা ঘটতো না এটা আমি মনে করি না, কারণ সুনির্দিষ্ট ভাবে অভিযোগ আছে যে 4 জন বোরখা পরিহিত মানুষ, মানুষ বলবো না ঠিক পশু, নুসরাতের কোন গায়ে আগুন ধরিয়েছিল তাদের মধ্যে সুনির্দিষ্ট 2 জন আছেন মেয়ে এবং তার বন্ধু তুল্য তার সমবয়সী, এটি গেল একটি। আরেকটি হচ্ছে নুসরাতের বিষয় নিয়ে প্রতিবাদ করার জন্য যখন তাদের কলেজের বার্ষিক কলেজের দাস কলেজের অন্যান্য কলেজের স্কুলের মেয়েরা তাদের কি বলে অধ্যক্ষ এবং এনাদের কাছে গেলেন হেডমিস্ট্রেস গেলেন তখন পরিষ্কার তারা বলেছে না এই মেয়ে খারাপ এর পক্ষে দাঁড়ানো যাবে না এবং এর এর জন্য তোমার কোনো ছুটি দেওয়া হবে না। তো মেয়ে হলেই যেতাম আংশিকতা মেয়ের প্রতি দুর্বল হবে বা একটু নরম হবে বিষয়টা তা না, একটি মেয়ের মাঝেও কিন্তু একটি মানে প্যাটার্নাল মেন্টালিটি যেটাকে আমরা বলি পুরুষতান্ত্রিক মানসিকতা থাকতে পারে, আর পুরুষতান্ত্রিক মানসিকতা আমরা বলি ওই জায়গাটাতে যেখানে কিনা মানে ডমিনেটিং টেন্ডেন্সি এবং সবসময় শোষণ নিপীড়নের টেন্ডেন্সি মানে দুর্বলের প্রতি সংখ্যালঘু প্রতি স্বাস্থ্য সংখ্যাগুরুর একটা অত্যাচার। সুতরাং আমি মনে করি না যে নুসরাতের এই ঘটনা ঘটতো না যদি 30% মেয়ে থাকতো। দেখুন আরো একটি জিনিস একটা বিষয়, তাই যদি হয় আমরা কয়েকজন বিন্দু বসানের নুসরাতের জন্য ঝাঁপিয়ে পড়ি, প্রতিদিন তো অসংখ্য নুসরাতের ঘটনা ঘটছে, এখানে একটু রাজনীতি নিশ্চিত হয়েছে সে কারণে হয়তো একটু বেশি মানে একটু আলোচনায় আসছে। কিন্তু প্রতিদিন বাংলাদেশে কতজন নুসরাত ঘরে এবং বাইরে ধর্ষিত হচ্ছে, মানে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে নিশ্চিন্ত মনে আজকাল কয়টা মেয়ে পড়াশোনা করতে পারছে। একটু আগে আমি একজন স্যারের কথা শুনছিলাম, তখন আমার মনে পড়ছিল হঠাৎ করে ছোটবেলার কথা, শিক্ষককে সত্যি আমরা গুরু জেনেছি, পিতা নয় পিতার অধীর জেনেছি। আমরা সবসময় বলেছি যে আমাদের নির্ভরযোগ্য আশ্রয় স্থান হচ্ছে শিক্ষক না, সেই শিক্ষক, সে মাদ্রাসার হোক, স্কুলের হোক, কলেজের হোক, ইউনিভার্সিটির হোক, সেখানে গিয়ে একটি মেয়ে সে সাজেশন চাইতে যাইতেই পারে, সে পড়াশোনা বোঝার জন্য শিক্ষকের জন্য যাইতেই পারে, এটা কোনো ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে মানসিকতা, একটা নারীকে শুধু শরীর এবং শুধুমাত্র মাংস পিণ্ড দিয়ে বিচার করা, একজন নারীকে মানুষ।
আমরা দিলরুবা শর্মিন আপনার কাছে আবার ফিরে আসব, আমাদের অনেক শ্রোতা লাইনে আছেন, বুঝতেই পারছেন যে এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই মুহূর্তে যশোর থেকে আছেন শ্রাবণী সুর। হ্যালো।
হ্যালো, আমি যশোর থেকে শ্রাবণী সুর বলছি।
বলুন।
আমি দুঃখের সাথে এবং অত্যন্ত বেদনার সাথে বলতে চাই যে নুসরাত জাহান রাফিকে শুধু মারা হয়নি, তার মরবার মধ্যে দিয়ে নারীকে পশ্চাৎমুখী করবার একটি প্রক্রিয়াকে আমরা দেখতে পাচ্ছি খুব স্পষ্টভাবে, এবং এই কাজটি করেছেন তার প্রতিষ্ঠানের অধ্যক্ষ। আমি নিজে একজন শিক্ষক, এবং শিক্ষক হয়েও আমি বলবো যে আমরা সেদিনই রেখেছি, যেদিন আমরা প্রশ্ন ফাঁস করে বিক্রি করেছি, যেদিন আমরা অন্যান্য পেশার সাথে সম্পৃক্ত হবার জন্য আমরা কোচিং বাণিজ্য শুরু করেছি, এবং আমাদের বাবা মারা ওই আমাদের কাছ থেকে প্রশ্ন কিনে নিয়ে তার সন্তানের হাতে তুলে দিয়েছেন পারিবারিকভাবে, আমাদের বাবা মাও আমাদেরকে আমাদের নৈতিকতাকে ধ্বংস করেছেন, এবং আমরা যারা পরবর্তীতে শিক্ষক হচ্ছি এখন, তারা সেই নৈতিকতাহীন, মানদণ্ডহীন, মানবিক মূল্যবোধহীন শিক্ষকে পরিণত হচ্ছে। এই শিক্ষা ব্যবস্থা থেকে, শিক্ষকদের এই চরিত্র থেকে বেরোতে হলে এখন কি করা উচিত, এবং শিক্ষা মন্ত্রণালয় কিন্তু এখনো পর্যন্ত একটি কথা বলেনি এই বিষয়টি নিয়ে, এবং দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে যে এই প্রতিষ্ঠানগুলো, এছাড়া কয়েকটি প্রতিষ্ঠান ইতিমধ্যে শুনেছি প্রধান শিক্ষকরাও একই কাজ করেছেন, তো এগুলো সবই প্রায় বেসরকারি, এবং বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসাগুলো পরিচালনা পরিষদ দ্বারা পরিচালিত হয়, এবং এই পরিচালনা পরিষদের মেম্বাররা স্কুলে এসে থলে নিয়ে বসে থাকেন বাজার করবার জন্যে, এবং প্রিন্সিপালরা তাদেরকে টাকা দিয়ে যা খুশি তাই করতে পারেন, আর যারা এগুলো দেন না তারা নির্যাতিত হন পরিচালনা পরিষদের দ্বারা। তো এই শিক্ষা ব্যবস্থাকে একটি আইনি কাঠামোর মধ্যে এবং সুনির্দিষ্ট নীতিমালার মধ্যে যতদিন না আসবে নুসরাতরা মরবে, এবং মেয়েদেরকে এই যে পশ্চাৎমুখী করবার অপচেষ্টা চলছে বিভিন্ন সেক্টরে, সেখান থেকে বেরিয়ে আসবার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের কি ভূমিকা আছে বলে প্যানেল মনে করছেন? ধন্যবাদ সকলকে।
ধন্যবাদ শ্রাবণী সুর, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করেছেন, বিশেষ করে কোচিং সেন্টার এবং এর সঙ্গে প্রশ্নপত্র ফাঁস করা ব্যাপার। স্মরণ করা যেতে পারে যে খবরে এরকম এসেছিল যে এই দুষ্চরিত্র লোকটি সিরাজউদ্দৌলা যে অধ্যক্ষ ছিল, সে নাকি মেয়েদের এই প্রশ্নপত্র ফাঁস করার কিংবা তাদের পরীক্ষায় পাশ করিয়ে দেওয়ার লোভ দেখাতো। হয়তো কিছু কিছু মেয়ে এই লোভে আসক্ত হতে পারে, নুসরাত অন্তত এর প্রতিবাদ করেছে। হাসান মাহমুদ সাহেব, আপনার কাছে একটু যাচ্ছি।
এটা তো শিক্ষকদের ব্যাপার, ওটা শিক্ষকরা বললেই ভালো হবে, ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের যে প্যানেলিস্ট আছেন, ওনারা ভেতরের সংস্কৃতিটা, আইন কানুন গুলো ওনারাই জানেন। আমাকে যদি আপনি অনুমতি দেন, তাহলে আমি যেটার উপরে কাজ করি ইসলামের মানবাধিকার, এই বোরখা সংস্কৃতির উপরে আমি ছোট্ট করে দু একটা কথা বলতে পারি।
তবে
তার আগে সমস্ত জাতির একটা ফ্রাস্ট্রেশন আমি বলতে চাই যে কাউকে ছাড় দেয়া হবে না, তলিয়ে দেখা, খতিয়ে দেখা হচ্ছে, এগুলো শুনতে শুনতে আমরা ক্লান্ত। এখন সরকারের আর যাবার জায়গা নেই, সরকারকে এখন নিজের প্রশাসনকে ঠিক করতেই হবে, না হলে সত্যি সত্যি আমরা একটা ব্যর্থ রাষ্ট্রের দিকে যাব। বোরখার ব্যাপারে আমাদের আলেমরা, আমাদের এক আল্লাহ, এক কোরআন, এক রসুল, কিন্তু নারীর পোশাকের ব্যাপারে নারীর চেয়ে পুরুষের মাথা ব্যথাটা চিরকালই বেশি। আমাদের অতীত বর্তমানের আলেমরা বিভিন্ন রকমের পোশাককে ইসলামী পোশাক বলে দাবি করেছেন, তার মধ্যে আপাদমস্তক ঢেকে থাকা, চোখে একটা গুলগুলি রাখা থেকে শুরু করে, সেটারও আলেম আছেন, সেখান থেকে শুরু করে শুধু হাত পা এবং চেহারা খোলা। তো এই যে নেতৃত্বের মধ্যে দ্বন্দ্ব যখন থাকে তখন অনুসারীরাও দ্বন্দ্বে পড়ে যায়। আপনি ডক্টর জাকির নায়েকের ভিডিও দেখুন, ডক্টর তারিক রামাদানের ভিডিও দেখুন, ওয়ার্ল্ডের টপ স্কলার্স, তারা মেয়েদের পোশাকের পক্ষে ওই কথাটা কখনোই বলেননি, বোরখা মানে চেহারা ঢাকা নিকাব। কিন্তু আমাদের আলেমরা আনফরচুনেটলি ওটাকেই ইসলামী বলে প্রচার করেন। আর বোরখা দ্বারা যে ধর্ষণ বন্ধ হওয়া সম্ভব, এ তত্ত্ব তো ভুল প্রমাণিত হয়েছে পদে পদে জাতির সামনে।
জি, শিক্ষা প্রতিষ্ঠানের বিষয়টি উঠে এসেছে অধ্যাপক মোহাম্মদ আব্দুর রশিদ, যে এই প্রশ্নপত্র ফাঁস করা এবং এই ক্ষেত্রে যৌন নিপীড়ন একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে, যে লোভ দেখানো হচ্ছে মেয়েদেরকে যে ঠিক আছে তোমাকে পাস করিয়ে দেব যদি তুমি তোমার দেহ দাও। তো এই যে বিষয়টি, এর এই ব্যাপারে আপনি কি একটু আলোকপাত করবেন?
ধন্যবাদ। আসলে একটি রোগে আক্রান্ত মানসিকতা যখন থাকে তখন তার দ্বারা সঠিক এবং সুন্দর বিবেচনা সম্ভব নয়। একজন শিক্ষক যদি প্রশ্ন তার কাছে গচ্ছিত থাকে, এটি তার কাছে আমানত, তো তিনি পয়সার বিনিময়ে বিক্রি করবেন সেটা যেমন, পাশাপাশি এই ধরনের যৌন আকাঙ্ক্ষা বা এই ধরনের জঘন্য কর্ম সম্পাদন করবার বিনিময়ে উনি প্রশ্ন বলে দিবেন, এটি শিক্ষক নামের কলঙ্ক। এটি হচ্ছে, এটি অসত্য নয়, আমরা খবর পাচ্ছি বিভিন্ন জায়গায়, কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তি আমরা শুনছি না। দৃষ্টান্তমূলক শাস্তি হলে বিষয়টিতে হয়তো আরেকটু পজিটিভ প্রভাব পড়বে, কিন্তু এই ধরনের মানসিকতা শিক্ষক সমাজ বহন করেন বলে আমার এটি বিশ্বাস করতে কষ্ট হচ্ছে বা বিশ্বাস আমি করি না। তবে গুটি কয়েক দু একজনের কথা শুনছি, তারা আসলে শিক্ষক নামের কলঙ্ক, তাদেরকে টোটাল শিক্ষা কমিউনিটির সাথে যুক্ত করা বা তাদেরকে এই ধরনের অসুস্থ মানসিকতার লোকজনকে শিক্ষক বলাটাও আমার কাছে রুচিহীন মনে হচ্ছে।
জি, আমাদের এবারকার কলার হচ্ছেন, ফোন করেছেন ঢাকা থেকে মুনিয়া। হ্যালো, হ্যালো, ঢাকা থেকে মুনিয়া।
আসসালামু আলাইকুম, আমি বাংলাদেশ থেকে মুনিয়া বলছিলাম। আজকে নুসরাত যে সাহসিকতার সাথে যেভাবে এগিয়ে এসেছিল তা আমরা সবাই জানি, কিন্তু এমন অনেক নুসরাত আছে যাদের সাথে এমন অন্যায় হয় কিন্তু তারা এসব অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস পায় না, তারা সামনে আসতে ভয় পায়। আর এমন অনেক অপরাধী যারা এমন অন্যায় অপরাধ করছে বা করবে, তারা কি ভবিষ্যতে সাহস পাবে? যারা এখনো ধরা পড়েনি আগামীতে এমন অপরাধ করতে, কারণ দেখা গিয়েছে অতীতে এমন অনেক অপরাধ হয়েছে, তারা এখনো ধরা পড়েনি। কিন্তু সম্ভবত যারা এসব অপরাধের শিকার হয়েছে তারা ভয়ে এই সমস্ত অপরাধ প্রকাশ করেনি। আগামীতে এমন অপরাধে আমাদের করণীয় কি? আর এমন অপরাধে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। ধন্যবাদ।
ধন্যবাদ মুনিয়া। শাস্তি যে চাই এ ব্যাপারে বোধহয় কারো দ্বিমত নেই, কিন্তু ভবিষ্যতে কি হতে পারে, নুসরাতের এই দৃষ্টান্ত কি অপরাধ কমিয়ে আনবে, এরকম আমরা প্রত্যাশা করতে পারি? নুসরাত কি তার জীবন দিয়ে সেই কথাটা শিখিয়ে গেছেন, এবং অপরাধীরা কি অপরাধ থেকে দূরে সরে দাঁড়াবেন? আবার অন্যদিকে এরকম অপরাধ সংঘটিত হলে নুসরাতের মতো সাহসিকতা কি কেউ প্রদর্শন করবে? অ্যাডভোকেট দিলরুবা শারমিন।
না, আমরা আশা করতে পারি না। এটা খুব সহজ কথা, এই যে আইনের শাসন বলে একটা কথা আছে, তো আমরা দেখছি যে আইনের শাসন আসলে বাংলাদেশে মেনে চলা হয় না। কিভাবে হয় না? অনেক নারী শিশু আইন 2000 সংশোধিত 2003, সেখানে পরিষ্কার বলা হচ্ছে যে অপরাধের তদন্ত, অপরাধের বিচার কার্যক্রম কেমন হবে। একটু আগে আমার সম্মানিত আলোচকবৃন্দ আলোচনা করেছেন, শুরু থেকে আমি শুনেছি। তো সেক্ষেত্রে এবং পরবর্তীতে মাননীয় প্রধানমন্ত্রী একটি কঠিন নির্দেশনা দিয়েছিলেন যে ভিকটিমের কোন ছবি প্রকাশ করা যাবে না, বরং ধর্ষক বা যে কিনা নির্যাতনকারী তার ছবি প্রকাশ করতে হবে। তারপরে উনি আরেকবার বলেছিলেন 96 এসে যে শিশুদেরকে হ্যাঁ বলুন। এবং বাংলাদেশে উনি মেয়েদের ক্ষমতায়নের জন্য এবং মেয়েদের নিরাপত্তার জন্য যতগুলো আইন পাশ করেছেন, যতগুলো বিল এই অবধি এসেছে, সমস্ত দেখা যায়, এবং যত জেন্ডার পলিসি করেছেন, এবং প্রত্যেকটা জায়গায় 6 মাস মাতৃত্বকালীন ছুটি থেকে শুরু করে জেন্ডার পলিসি থেকে শুরু করে মহিলা ওয়াশরুম থেকে শুরু করে রেস্টরুম থেকে শুরু করে ব্রেস্টফিডিং রুম থেকে শুরু করে বহু কিছু করেছেন উনি। কিন্তু গোড়াতে যদি গলত থাকে তাহলে উনি একা ওনার পক্ষে সম্ভব না। আইন না হয় পাশ করে গেল সংসদে, সেটা সমস্যা না। আইন প্রণয়ন প্রয়োগ করছেন যারা তাদের মধ্যে যদি এই মানসিকতা না থাকে তাহলে কোনো অবস্থাতেই সম্ভব না। পুলিশের কাছে যান, একটা মেয়ে এই ধরনের ঘটনার শিকার হওয়ার পর যে কোনো মেয়ে, শুধু নুসরাত না, যে কোনো মেয়ে পুলিশের কাছে যাক, প্রথমেই সে পুলিশের মৌখিক ভাষায় ধর্ষিত হচ্ছে, তারপর তাকে নিয়ে যাওয়া হচ্ছে মেডিকেলে, সেখানে মহিলার চিকিৎসক খুঁজে পাওয়া খুবই মুশকিল, সুতরাং তাকে চিকিৎসা নিতে হচ্ছে পুরুষ চিকিৎসকের কাছে। তারপর যান বাইশ ধারা জবানবন্দি, যেটা সম্প্রতি গত পরশু দিন কি গতকালকে উচ্চ আদালত নির্দেশনা দিলেন, এটা কিন্তু নারী শিশু আইন 2003 এর মধ্যে ইনবিল্ড যে বাইশ ধারা জবানবন্দিটা আসলে কোথায় দিবে, মেয়েটি ভিকটিম কোথায় দিবে, পরিষ্কার বলা আছে মহিলা ম্যাজিস্ট্রেটের কাছে, অথচ মহিলা ম্যাজিস্ট্রেটের অভাবে অথবা সময় স্বল্পতার জন্য পুরুষ ম্যাজিস্ট্রেটের কাছে যেতে হয়। সেখানে ভিকটিম যে কিনা শারীরিক ভাবে নির্যাতিত এবং যে কিনা মানসিক ভাবে ট্রমাটাইজড, সে কি করে একটি পুরুষ তাকে কিভাবে ধর্ষণ করেছে সেটি কি করে জায়গায় জায়গায় বর্ণনা দিবে। কারণ প্রথমে তার বাসায় বলতে হচ্ছে তার বাপ ভাই ছেলে বা স্বামী যে কাউকে, দ্বিতীয়ত আবার যে বলতে হচ্ছে পুলিশ অফিসার অফিসারকে, এবং যারা সরকারের উকিল আছেন তারা অধিকাংশ পুরুষ, ফলে একজন ভিকটিম বারংবার তচ্ছুত হতে হতে দেখা যায় তার মূল ঘটনা হারিয়ে যায়। আরেকটি জিনিস এখানে, সেটা ধর্ষণের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে আলামত সংগ্রহ এবং মেডিকেল টেস্ট। আলামত সংগ্রহ একটা ভিকটিম ভিকটিমাইজ হয়ে যাবার পর, ধরেন আমি আমি ধর্ষিত হওয়ার পর কি হবে, প্রথম আমার গোসল করতে ইচ্ছে করবে যে ছি ছি ছি, অথচ 24 ঘন্টার মধ্যে গোসল করলে ডাক্তার বলবে না এ বহু দিন ধরে অভ্যাস আছে সুতরাং এর কোনো আলামত পাওয়া যায়নি। এই যে সিস্টেমগুলা, এই সিস্টেম গুলো আমাদেরকে পিছিয়ে চলছে, এবং পুলিশ একটা ধর্ষণ মামলায় যে পরিমাণ খেলা খেলে অবিশ্বাস্য। একবার বাদীর কাছ থেকে
আমরা মূল পয়েন্টে যেতে চাই, এটা ঠিক আছে আপনি ঠিক বলছেন, কিন্তু আমরা যে বিষয়টা যে এ থেকে বেরিয়ে আসার উপায় কি খুব সংক্ষেপে একটু বলেন, কারণ আমাদের এক সময় একদম
বেরিয়ে আসার সত্যিকারের উপায় হচ্ছে, একটা কথা একটু আগে এসেছিল শিক্ষার বিষয়ে প্রশ্নপত্র লেনদেনের বিষয়ে, তখন আমার মনে আসছিল তো আজকে কিন্তু গর্ব ভরে বলতে পারি আমাদের শিক্ষামন্ত্রী একজন নারী। তো নুসরাতের এই ঘটনার পর একজন শিক্ষা মন্ত্রণালয় থেকে অবশ্যই একটা খুব গতিশীল, এবং উনি এর আগে পররাষ্ট্র মন্ত্রীও ছিলেন, একটা গতিশীল একটা রেজাল্ট আশা করতেই পারি আমরা, আমরা সাধারণ জনগণ। এর থেকে বেরিয়ে আসার উপায় হচ্ছে, আপনি তো জোর করে তারও মানসিকতা বদল করতে পারবেন না, সিস্টেমের মধ্যে আনতে হবে, আপনার আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। একজন ভিকটিম একটা কথা একটু আগে এসেছিল অনলাইনে ইনফর্ম করা, এটা খুব সুন্দর প্রস্তাব। আমরা যেহেতু দাবি করি যে আমরা ডিজিটালাইজ হয়েছি, তাহলে একটা ভিকটিম আমরা যদি জিডি ঘরে বসে করতে পারি তাহলে আমরা ধর্ষিত হবার পর কেন ঘরে বসে সেটা আমরা করতে পারবো না, এবং করার পর
যিনি নির্যাতিত হচ্ছেন তাকে বারবার নানান ভাবে আবার নির্যাতনের মৌখিক হোক শারীরিক হোক প্রশ্নের মাধ্যমে হোক সেটা স্বীকার হতে হচ্ছে, অথচ সমাধান হচ্ছে না। আমরা আমরা একটা জি বলুন,
এ থেকে বেরিয়ে আসার উপায় হচ্ছে যে আইনের শাসন প্রতিষ্ঠা করা,
ঠিক আছে,
গণতান্ত্রিক পদ্ধতি প্রতিষ্ঠা করা, যেটি বর্তমানে অনুপস্থিত।
একটা প্রশ্ন এসেছে একটু স্পর্শকাতর প্রশ্ন, মাদ্রাসার মানে তো আমরা সবাই জানি যে শিক্ষায়তন বিদ্যালয় কিংবা বিশ্ববিদ্যালয়, যেভাবেই দেখি না কেন শিক্ষায়তন, সেই আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় মাদ্রাসা যখন কায়েম করেছিলেন স্যার সৈয়দ আহমদ খান, তখন থেকে মুসলমানরা শিক্ষার দিকে গেল, কিন্তু সেটার পেছনে একটা বিজ্ঞানের ব্যাপার ছিল সেটা আমরা জানি। আমাদের ফেসবুকে একজন প্রশ্ন করেছেন ফিরোজ অনিক বলে, যে আলাদা করে মাদ্রাসার শিক্ষার আর প্রয়োজন নেই, তিনি বলছেন মূলধারার শিক্ষার সঙ্গে যোগ করে মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা তুলে দেওয়া উচিত। আমি অধ্যাপক মোহাম্মদ আব্দুর রশিদের কাছে যেতে চাই এই বিষয়টি সম্পর্কে, কারণ যেখানে মূলধারার শিক্ষায় আমরা জানি যে মুসলমানদের জন্য ইসলামিয়াত শিক্ষা আছে, স্কুলে পড়ানো হয়, কলেজেও একটা অপশনাল সাবজেক্ট আছে যদি কেউ ইসলামিয়াত পড়তে চায়, বিশ্ববিদ্যালয়ে আপনি নিজে ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক, তাহলে মাদ্রাসার করণীয় কি? অধ্যাপক মোহাম্মদ আব্দুর রশিদ,
সেটি হচ্ছে যে মাদ্রাসা শিক্ষা আসলে এটি একটা প্রাচীন এখানকার শিক্ষা, আর মাদ্রাসা শিক্ষা ধর্মীয় শিক্ষা, ইসলাম ধর্মের শিক্ষাটা মূলত দুই ভাগে, একটা হচ্ছে যে প্রত্যেকের জন্য জরুরি কিছু শিক্ষা, আর হচ্ছে যে কিছু লোক এতে ব্যুৎপত্তি সম্পন্ন হবেন যাতে করে ইসলামী জিজ্ঞাসার জবাব আমরা কোরআন সুন্নার আলোকে, ইজমা কিয়াসের আলোকে যথাযথভাবে মানুষকে দিতে পারেন। সে কারণে ইসলামী জ্ঞানে বিশেষজ্ঞ তৈরি হওয়া মুসলিম জাতির মধ্যে অতীব প্রয়োজন। তো সেজন্য মাদ্রাসা এখানে শিক্ষাটা আবার কয়েক ভাগে রয়েছে, যেমন আলিয়া মাদ্রাসা রয়েছে, পাশাপাশি কওমি মাদ্রাসা রয়েছে। বাংলাদেশ বোধ হয় একটি দেশ যেখানে একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়তে কোনো কোনো ক্ষেত্রে দেখছি আমরা যে কোনো সরকারের রেজিস্ট্রেশনের প্রয়োজন হয় না। আলিয়া মাদ্রাসাগুলো রেজিস্ট্রেশন ভুক্ত আছে বটে, কিন্তু এছাড়াও এখানে সেখানে বহু মাদ্রাসা কায়েম হয়েছে যেগুলো রেজিস্ট্রেশন ভুক্ত হয়নি। তো শিক্ষা ব্যবস্থাটা এখন মাথা ব্যথা করে বলে মাথা কেটে ফেলা এটি আমি সমর্থন করি না, যেহেতু মাদ্রাসা শিক্ষা এখন আধুনিক শিক্ষার সাথে অনেক সামঞ্জস্যপূর্ণ, এখানেও বিজ্ঞান সমাজ বিজ্ঞানে অন্যান্য শিক্ষা দেওয়া হচ্ছে, এবং এখান থেকে পাশ করে তারা জাতি গঠনে, জাতির মনন এবং আলোকিত মানুষ গঠনে যথেষ্ট ভূমিকা রাখছেন। তো সে কারণে এখন মাদ্রাসা শিক্ষা সরকারের একটি মান নিয়ে এসছে, তো এজন্য এটি দরকার তদারকি এবং আইনের শাসন প্রতিষ্ঠা করা, সেটি যদি হয় মান যথাযথভাবে বজায় রাখা, তাহলে আমার মনে হয় যে এটি সেই পূর্বের ঐতিহ্যে ফিরে যেতে পারবে, যেখানে বিশেষজ্ঞ এবং উৎপত্তি সম্পন্ন এরকম চরিত্রবান আদর্শ আলোকিত মানুষ তৈরি হবে। তা না হলে এখন এই ধরনের যে ভদ্রলোকের নুসরাতের সর্বনাশ করেছে, এটাকে পুড়িয়ে মারিছে, এই ধরনের মানসিকতা সম্পন্ন
আপনি খুব সংক্ষেপে একটু প্রশ্ন করুন, আমরা প্রায় অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি। হ্যালো,
আচ্ছা, আমি যে কথা বলতে চাচ্ছি তা হচ্ছে যে এই নুসরাতের ঘটনার মধ্যে দিয়ে বাংলাদেশের আইনের শাসন এবং সামাজিক অনুশাসন এই দুটো যে ক্রমান্বয়ে প্রশ্ন সাপেক্ষ হয়ে দাঁড়িয়েছে সেটি প্রতিভাত হয়েছে। এখানে মাদ্রাসা একটা ঘটনা, সারা বাংলাদেশে মাদ্রাসা সহ সাধারণ শিক্ষার প্রতিষ্ঠানেও এরকম ঘটনা আমরা লক্ষ্য করি।
আমরা সেটা বলেছি,
আমাদের তো এক্ষেত্রে আমাদের কথা হচ্ছে যে এখানে পুলিশ, এখানে আইনজীবী, এখানে রাজনৈতিক নেতা, এখানে সামাজিক নেতা, জনপ্রতিনিধি সবাই সহযোগিতা বা ইনভলভমেন্ট আছে। এক্ষেত্রে প্রধানমন্ত্রী যে উদ্যোগ নিয়েছেন সেটিকে সারা বাংলাদেশের যে এই যে কৈশ্য ধারা নৈতিকতার ক্ষেত্রে এটি প্রধানমন্ত্রীর এই উদ্যোগকে সফল করতে কোথায় কোথায় বাধা আছে বা কিভাবে আমরা এই উদ্যোগকে সফল করতে পারি এটি এখন ভাবার বিষয়।
জি জি, আসলে উদ্যোগ সফল করার ক্ষেত্রে অনেকগুলো বাধা থাকতেই পারে, প্রশাসনিক ক্ষেত্রে থাকতে পারে, পুলিশের ক্ষেত্রে থাকতে পারে। আমি উপসংহার টানার জন্য হাসান মাহমুদ সাহেবের কাছে যাচ্ছি।
মাদ্রাসা একটা দুর্গের মতো দাঁড়িয়ে গেছে যে ওখানে কারো প্রবেশাধিকার নেই, এমনকি উনাদের নিজেদের যেভাবে তা চালাচ্ছেন কোনো তদারকি নেই। আমি ব্যক্তিগতভাবে জানি, এটা আমার কোনো রেফারেন্স আমি দিতে পারবো না, যে আমাদেরও তো ভাতিজা ভাগ্নারা পড়ে, ওদেরকে ওদের মধ্যে কাউকে কাউকে বিশ্বাস করানো হয় যে যেখানে মাদ্রাসার টিচার প্রহার করবেন শরীরে সেই অঙ্গ জাহান নামে যাবে না। তো মাদ্রাসায় যেভাবে যেভাবে প্রহার করা হয় বাচ্চাদেরকে, সেটা মানে অবিশ্বাস্য। এটা মাদ্রাসা বোর্ডেরই দায়িত্ব সেখান থেকে জাতিকে বের করে আনা।
জি,
আমাদের আমি শেষ কথা বলবো যে আমাদের প্রশাসন কতটা ভেঙে পড়েছে যে এই স্কুলের যে এই অধ্যক্ষ তার তিনজন শিক্ষক দুই বছর আগে এই অধ্যক্ষ বালকের সাথে সমকামিতা করার প্রত্যক্ষ প্রমাণ নিয়ে নির্বাহী অফিসারের কাছে জমা দিয়েছিলেন।
জি,
তার শেষ পর্যন্ত আমরা দেখি তদন্ত কমিটি হয়েছে, কমিটি রিপোর্টের খবর নাই এবং ওই তিনজন শিক্ষককে শো কজ নোটিশ করা হয়েছে।
আমরা আশা করব, আমরা আশা করব নুসরতের এই যে ত্যাগ, তার যে আত্মত্যাগ, এর বিনিময়ে একটি ন্যায়নিষ্ঠ সমাজ প্রতিষ্ঠিত হবে কি মাদ্রাসায় কি অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে। এই আশা করেই আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। অধ্যাপক মোহাম্মদ আব্দুর রশিদ, অ্যাডভোকেট দিলরুবা শারমিন এবং জনাব হাসান মাহমুদ, আপনাদের অজস্র ধন্যবাদ।
সবাইকে ধন্যবাদ।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।
বাজনা বদলেই বুঝতে পাচ্ছেন এবারে সংক্ষিপ্ত সংবাদ শোনার পালা, পড়ছেন শেগুফতা নাসরিন কুইন।
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্র নোটরডাম ক্যাথিড্রাল পাঁচ বছরের মধ্যে পুনর্নির্মাণ করার উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্য ব্যক্ত করেছেন। ওদিকে কর্মী ও বিশেষজ্ঞরা খতিয়ে দেখছেন ব্যাপক অগ্নিকাণ্ডে নোটরডাম ক্যাথিড্রালের কাঠামোর স্থিতিশীলতা ও ক্যাথিড্রালের ক্ষয়ক্ষতির ব্যাপকতা। মঙ্গলবার রাতে দেশব্যাপী জনগণের উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি ওই প্রস্তাব দেন। তিনি বলেন আরও সুন্দর করে ওই গির্জা পুনর্নির্মাণ করা হবে। বুধবার মন্ত্রিপরিষদের বৈঠকে নোটরডাম ক্যাথিড্রাল পুনর্নির্মাণ ও অর্থায়ন বিষয়টি নিয়ে ম্যাক্র আলোচনা করবেন। ইতিমধ্যে বিত্তশীল ফরাসি নাগরিক ও ব্যবসায়ীরা প্রায় $80 কোটি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। সুদানের সামরিক বাহিনী সাবেক প্রেসিডেন্ট ওমর আল বাশিরকে ক্ষমতাচ্যুত করার ও গৃহবন্দী রাখার পাঁচ দিন পর তাকে রাজধানীতে একটি কারাগারে সরিয়ে নিয়ে গেছে। ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টের আত্মীয়রা বলছেন 75 বছর বয়স্ক বাশিরকে মঙ্গলবার খার্টুমের কোবার কারাগারে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে কঠোর নিরাপত্তার মধ্যে আটক রাখা হয়েছে। গত বৃহস্পতিবার সেনাবাহিনী সামরিক অভ্যুত্থানের মাধ্যমে তাকে ক্ষমতাচ্যুত করে। এরপর তাকে আর প্রকাশ্যে দেখা যায়নি। খাদ্য ও জ্বালানির উচ্চ মূল্যের দরুন রাস্তাঘাটে কয়েক মাস ধরে প্রতিবাদ বিক্ষোভের পর সামরিক অভ্যুত্থান হয়। সমীক্ষকরা বলছেন বুধবার ইন্দোনেশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনে প্রেসিডেন্ট জোকো উইডোডো এগিয়ে আছেন। পোলিং বুথে নেওয়া জনমত সমীক্ষায় দেখা যাচ্ছে প্রতিদ্বন্দ্বী প্রবাও সুবিয়ান্ত থেকে উইডোডো 10 পয়েন্টে এগিয়ে আছেন। ইন্দোনেশিয়ার নির্বাচন কমিশন আগামী মাসে সরকারিভাবে ফলাফল ঘোষণা করবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন আমেরিকান নাগরিকদের বিদেশি কোম্পানি ও ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করার অনুমতি দিচ্ছে। বহু দশক আগে কিউবার তদানীন্তন নেতা ফিদেল কাস্ট্রোর সরকার যাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে সেই আমেরিকান নাগরিকরা মামলা করতে পারবেন। আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পিও বুধবার ঘোষণা করেন যে 1996 সালে যে আইন বলবৎ করা হয়েছিল তা তুলে নেওয়া হবে। এর ফলে এই প্রথমবারের মতো এ ধরনের মামলা করা যাবে। আইভরি কোস্টের কোকো শিল্পে মহিলাদের সাহায্য করার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কন্যা ও হোয়াইট হাউসের শীর্ষ উপদেষ্টা ইভাঙ্কা ট্রাম্প $20 লক্ষ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
আর এই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি পরিচালনা করলেন তাহিদুল ইসলাম, প্রকৌশলী ছিলেন রব ম্যাকলেইন এবং ফেসবুকে ছিলেন সঞ্জানা ফিরোজ। আমি তাহিরা কিবরিয়া সবাইকে আরও একবার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় চাইছি।
আর আমি শিগুফতা নাসরিন কুইন, আমিও আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।
শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.